আমরা মারামারি বিবাদ ইত্যাদি করব। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর যাহা মনোভীষ্ট স্বরূপ দামোদর রায় রামানন্দ প্রভৃতি সেই মনোভীষ্ট, তাঁদের যে মনোভীষ্ট রূপ রঘুনাথ সনাতন গোস্বামী প্রাদ ইত্যাদিগণ ষড়গোস্বামীগণের একই জিনিস। এদের যাহারা যাহার মনোভীষ্ট আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, শ্যামানন্দ প্রভু, নরোত্তম ঠাকুর, শিল শ্রীবাস পণ্ডিত, শ্রীবাস আচার্য, শ্রীনিবাস আচার্য, পরবর্তীকালে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বলদেব বিদ্যাভূষণ, পরবর্তীকালে আরও ছিল ভক্তি বিনোদ ঠাকুর, জগন্নাথ দাস বাবাজ মার ভক্তি বিনোদ ঠাকুর, পরবর্তীকালে শ্রীল প্রভুপা, এদের সকলই মনোভীষ্ট একই। আর এদের যে মনোভীষ্ট আমাদের গুরু মহারাজের গুরুপাদ পদ্মের, সেই রকম তাহার গুরুপাদ পদ্মের মহাপ্রভুর মনোভীষ্ট পূর্ণ করেছে। শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ সনাতনকে আদেশ দিয়েছিলেন চারটি বোধায়, তিনি দিয়ে বলেছিলেন লুপ্ত তীর্থ উদ্ধার, দ্বিতীয় ভক্তি সদাচার প্রবর্তন, কি ভক্তি সদাচার আর ভক্তি গ্রন্থ প্রণয়ন এবং শ্রী বিগ্রহ প্রকাশ, এ চারটার মধ্যে গুরু পাদ পদ্ম আমাদের কোনটা করেন নাই, আর কি সবটা করেছেন, সবটা করেছেন। এর মধ্যেও আমার মনে হয় যে কিছু বাকি থেকে গিয়েছে, শ্রী বিগ্রহ প্রকাশ, ভক্তি গ্রন্থ প্রকাশ আর সদাচার, বৈষ্ণব সদাচার প্রবর্তন, লুপ্ত তীর্থ উদ্ধার, এর মধ্যে কিছু বাদ পড়ে গেল। কি বাদ পড়ল? শ্রী চৈতন্য মহাপ্রভু কিসের জন্য জগতে এসেছিলেন, বিশেষ করে দুই কারণেতে, পরম করুণ কৃষ্ণ রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু লীলার উদ্গম। তিনি পরম করুণ বলে প্রথমে, তিনি রসিক শেখর বলে, রসিক শেখর বলে তিনি তাহার কৃষ্ণের যে তিনটি মনোভীষ্ট তিনি পূর্ণ করেছিলেন, রাধায়া প্রণয় মহিমা কিদৃশ আর শ্রাদ্ধ জেনাদ্ভুত মধুরিমা কিদৃশ ওয়া মদীয় সৌখন চাষা মদ অনুভবত কিদৃশ ব্যক্তি লোভা তদ্ভাবাঢ্য সমচনী সচি গর্ব সিন্ধু। একটু আসুন জলদি জলদি,
ঠিক আছে ঠিক আছে, আরে হয়েছে হয়েছে বসুন,
এই তিনটি তাহার অভিলাষা তিনি পূর্ণ করবার জন্য, কারণ তিনি রসিক শেখর ছিলেন, এইটি দেবার জিনিস নয় রাধা ভাব, এটা স্বয়ং তিনি উপলব্ধি করবেন যে কৃষ্ণ লীলাতে তাহার ইচ্ছা পূর্ণ হয়নি। আর পরম করুণ হওয়ার জন্য রাগ মার্গ ভক্তি করিতে, রাগ মার্গ ভক্তি এটাকে প্রচার করবার জন্য এটি তাহার মনোভীষ্ট। আরো সবগুলি প্রধানই আছে, ঠিক আছে, তার মধ্যে এই দুটি, তার মধ্যেও আবার প্রথম তাহার আস্বাদন এবং দ্বিতীয় হচ্ছে তাহাকে রাগ মার্গ ভক্তি তিনি দেওয়া। তারপরে কোনটার মাধ্যমে হবে সেটি নাম প্রেম মালা গাথি পরাল সবার, নামের মাধ্যমে বিজয়তে শঙ্কর বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন, নামের মাধ্যমে। আর এইটাকে পূর্ণ করবার জন্য শিল রূপ সনাতন ইত্যাদি সমস্ত গোস্বামীগণ হরিভক্তি বিলাস, তারপরে ভক্তির স্বামী সিন্ধু, উজ্জ্বল নীলমণি এবং অন্যান্য গ্রন্থ। জি গোস্বামী তার কিনারাটাকে বাঁধবার জন্য, পাকা পোক্তা করবার জন্য, যে তার মধ্যে কুসিদ্ধান্ত না প্রবেশ করে, এই জন্য ষট সন্দর্ভ ইত্যাদি, গোপাল চম্পু ইত্যাদি গ্রন্থ প্রণয়ন করে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেইটাকে দুটি বিশেষ ভাব তাকে রাগবার প্রবর্তন এবং তার কীভাবে যে আস্বাদন করছে যে শ্রীল কৃষ্ণদাস গোস্বামী, শ্রী চৈতন্য চৈতন্য ইত্যাদি গ্রন্থ করে। সেই রকম হতে আমাদের গুরু পাদপদ্মেরও দুই প্রকারের বৈশিষ্ট্য দেখি। প্রথমে তিনি ভক্তি প্রচার করবার জন্য শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর ইত্যাদি বহু গ্রন্থ তিনি প্রকাশন করেন, গৌড়ীয় পত্রিকা ইত্যাদি প্রকাশন করে। বর্ণাশ্রম ধর্মটাকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি সর্বত্র সনাতন ধর্মের বক্তৃতা মাধ্যমেতে, ভাষণের মধ্যেতে সর্বত্র ভারতবর্ষে তিনি প্রচার করেছেন। তার সঙ্গেতে আমরা সবগুলি ছিলাম, পূজ্যপাদ বামন মহাত্রি বিক্রম মহারাজ, আমরা মহারাজরা তো তাহাকে খুব সাহায্য, তার মনোভীষ্ট পূর্তিতে বহু যোগদান এদের আছে। আমরা তো বলকি পরেও কিছু এসেছি, এরা প্রারম্ভেতে আসে। তিনি যেরকম হতে সনাতন ধর্ম ইত্যাদি সম্বন্ধে বক্তৃতা ইত্যাদি দিয়েছেন, প্রচার করেছেন, অভূতপূর্ব। তিনি অদ্বৈতবাদকে খণ্ডন করেছেন, এটা অভূতপূর্ব। শ্রীল প্রভুপাদের পরে অভিন্ন বলদেব অথবা অভিন্ন শ্রীল জীব গোস্বামী নাকে বলা যায়। এই জন্য তিনি গৌড়ীয় বেদান্ত সমিতি আর গৌড়ীয় বেদান্ত সন্ন্যাস ধারা তিনি প্রচলন করেন। তিনি আবার এটা তো হচ্ছে বৈদিক ভক্তি ইত্যাদি, রাগানুগা ভক্তি তার বৈশিষ্ট্য। তিনি তাহার যে গুরু পাদপদ্মের আরতি ইত্যাদি যে লিখেছেন এবং মঙ্গল আরতি, সে অদ্ভুত। বৃন্দাদেবীর আরতি, প্রভুপাদের তারতি ওর মধ্যে বলি, তারপরে বিশেষ করে দিয়ে রাধা বিনোদ বিহারী অষ্টকে কয়েকটি শ্লোক এবং পরবর্তীকালে তাহার মঙ্গল আরতি, তার মধ্যে যাবতীয় রূপানুগ ধারার বিচার সবগুলি, তার মধ্যে সবগুলি তার মধ্যে দিয়েছেন, অচিন্ত বিদাবেদ ওইসবগুলি বাহিরি বৈদিক ভক্তির অন্তর্গত। এইসবগুলি যদি তিনি না আসতেন তাহলে প্রভুপাদের ধারাই বন্ধ হয়ে যেত। আমি বর্তমানে শ্রী বলদেব বিদ্যাভূষণের সম্বন্ধে তিনি কিছু বলতে গিয়ে গুরু পরম্পরা ধারা সম্বন্ধে তাহার যে অভিব্যক্তি বিচার, ওই দু চারটি লাইন আমি পড়ে আপনাদের সঙ্গে করাব, তারপরে পূজ্যপাদ বামন মহাত্রি বিক্রম মহারাজও এ বিষয়ে কিছু বর্ণন করবেন তার মহিমা। আমার অনেকেই আমরা ভালোভাবে ভাগবত পরম্পরা এবং পঞ্চরাত্রিক পরম্পরার মধ্যে যে গুরু পরম্পরা, এর পার্থক্য আমরা বুঝতে পারি না, কি তার বৈশিষ্ট্য যে আছে, ভেদ তো নাই কিন্তু তার মধ্যে যে কী বৈশিষ্ট্য আছে ভাগবত পরম্পরা আর গুরু পরম্পরা থেকে, এটি আমরা ঠিক ঠিকভাবে তো উপলব্ধি করতে পারি। এই জন্য তাহার দু একটি বিচারধারা আমরা এখানে পাঠ করে আপনাদেরকে করাবো এবং তাহার বিচার সম্বন্ধে বলব। হ্যাঁ, ওটা অনেক দেবে। মানে বিরহ বিরহ মাঙ্গল্য, আমি বলেছি বিদ্যাভূষণ গুরু পরম্পরা। তারপরে শ্রীল গুরুপাদ পদ্ম গুরু পরম্পরা ধারাতে বর্ণন করতে গিয়ে বলদেব বিদ্যাভূষণের সম্বন্ধে তিনি প্রবন্ধে তিনি বলছেন, ভাষ্যকারের গুরু পরম্পরা বিচার করলে আমরা যে ঐতিহাসিক সত্য উপলব্ধি করি তার সংক্ষেপে আপনাদের নিকট বর্ণন করিতেছি। তিনি প্রথমত বিরক্ত শিরোমণি পীতাম্বর দাসের নিকট ভক্তিশাস্ত্র অধ্যয়ন এবং বিশেষ নৈপুণ্য লাভ করে। পীতাম্বর দাস নিকটেতে তার জন্ম হয়েছিল উড়িষাতে চিল্কা ঝিলের কাছাকাছি, ওইখানে তিনি সমস্ত সংস্কৃত বিদ্যাতে পারঙ্গত হন এবং পরবর্তীকালেতে তিনি মধ্য সম্প্রদায়ের উড়ুপিতে যান এবং সেখানে তিনি সমস্ত বেদান্ত শাস্ত্র রামানুজ মধ্ব ইত্যাদি সমস্তগুলি অনুশীলন করেন এবং তারপরে তিনি পুরীতে আসেন। পুরীতেই শ্যামানন্দ পরিবারের যে পীতাম্বর দাস তার নিকটে সমস্ত ভক্তিশাস্ত্র ইত্যাদি অনুশীলন করেন। তিনি তাকে পরাস্ত করতে গিয়েছিলেন কিন্তু পরাস্ত তো করতে পারেন নাই, মনে হয় তিনি একটা বালক মতো তাহার নিকটে। তখন তিনি সব সমস্ত শাস্ত্র অনুশীলন করেন। পরে রাধা দামোদর দাস নামক একজন কান্য কুব্জবাসী শৌক্র ব্রাহ্মণ কুলোদ্ভূত বৈষ্ণবের নিকট পঞ্চরাত্রি দীক্ষাতে দীক্ষিত হন। দামোদর দাস কে ছিলেন? তিনি শ্যামানন্দ পরিবার, ওইটা তিনি বলবেন পরে। রাধা দামোদর বেদান্ত শ্যামন্তকের লেখক এবং রসিকানন্দ মুরারির পৌত্র। রসিকানন্দকে শ্যামানন্দ প্রভুর শিষ্য, তো তাহার শিষ্য হলেন এই রসিকানন্দ, আবার রসিকানন্দের শিষ্য হলেন দামোদর, রাধা দামোদর। তিনি অপর একজন কান্যকুব্জি ব্রাহ্মণ শ্রী নয়নানন্দ দেব গোস্বামীর নিকট দীক্ষা লাভ করিয়াছিলেন। রসিকানন্দ প্রভু ভাষ্যকারের পাঞ্চরাত্রিক পরম্পরায় চতুর্থ পুরুষ। রসিকানন্দ প্রভু চতুর্থ পুরুষ, মানে প্রথম বলদেব বিদ্যাভূষণ, তারপরে দামোদর, তারপরে নয়নানন্দ, তারপরে রসিকানন্দ, এই চতুর্থ। আর তারপরে হচ্ছেন শ্যামানন্দ। শ্যামানন্দ প্রভু তিনি শিক্ষা লাভ করেছিলেন জীব গোস্বামীর নিকটে, যদিও তিনি পাঞ্চরাত্রিক দীক্ষা লাভ করেছিলেন হৃদয় চৈতন্য গোস্বামী কুলীন কালনা। রসিকানন্দ প্রভু শ্যামানন্দের শিষ্য। পূর্বে যে নয়নানন্দ দেব গোস্বামীর উল্লেখ করিয়াছি, তিনি রসিকানন্দ প্রভুর পুত্র। নয়নানন্দ রসিকানন্দের পুত্র, পুত্র আবার তো শিষ্য হবে নি, দুটাই যেরকম ভক্তি বিনোদ ঠাকুর প্রভুপাদ। শ্যামানন্দের গুরু গৌরীদাস পণ্ডিত। নিত্যানন্দ প্রভু গৌরীদাস পণ্ডিতের কৃপা করিয়াছিলেন। শ্যামানন্দ প্রভু, শ্যামানন্দ প্রভু গুরু হচ্ছেন হৃদয় চৈতন্য, এটা ভুল আছে, ভুল ছাপা। দুজন ভাই ছিলেন, দুজন ভাই, তো এখানে ভুল লিখা হয়েছে। গৌরদাস দাস পণ্ডিতের শিষ্য নিতানন্দ প্রভু গৌরীদাস পণ্ডিতকে কৃপা করিয়াছিলেন। শ্যামানন্দ প্রভু আচার্য হৃদয় চৈতন্যের শিষ্য হইলেও তার শিষ্য হইলেও পরবর্তীকালে জীব গোস্বামীর শিষ্যত্ব স্বীকার করিয়াছিলেন। তিনি শিষ্যত্ব মানে কি ভাগবত পরম্পরা অনুসারেতে শিষ্যত্ব তা তিনি বাতিল করে দিয়ে তার গুরুদেবকে ছেড়ে দিয়ে নয়, তাহার অনুগত্য ঠিক বজায় রেখে তাহার আদেশ অনুসারেতে তিনি জীব গোস্বামীর শিষ্যত্ব, শিষ্যত্ব মানে ভাগবত পরম্পরা, যারা ভজন শিক্ষা ইত্যাদি দিয়ে উন্নত ধরনেতে ভগবানের ভক্তিতে প্রবেশ করিয়ে দিতে পারে ওই শিক্ষাগুলো দেখা যাবে, যদি করে দিতে পারেন তাহলে অতি উত্তম। আর যদি কারো সারে যেরকম হতে ইনার শ্যামানন্দ প্রভু তাহলে কোনো মধ্যে ভেদ নাই। এইসব গুলি বিচারগুলি বুঝতে হবে। জীব গোস্বামী শ্রী রূপ গোস্বামীর শিষ্য এবং রূপপাদ শ্রী সনাতনের শিষ্য, সনাতন গোস্বামীর শিষ্যকে রূপ গোস্বামী, রূপ গোস্বামীর শিষ্য এই জীব গোস্বামী, কিন্তু আবার সনাতন গোস্বামী রূপ গোস্বামীকে রূপ গোস্বামী চরণ বন্দনা করেছে যে তোমার কৃপা ছাড়া মহাপ্রভু কৃপা পাওয়া যায় না, এমন এরকম দেখা যায় না। সনাতন গোস্বামী মহাপ্রভু অনুগত সহচর উল্লিখিত গুরু পরম্পরা হইতে আমরা দেখিতেছি বলদেব বিদ্যাভূষণ মহাপ্রভুর অনুগত শ্যামানন্দ পরিবারভুক্ত। বলদেব বিদ্যাভূষণ তিনি হচ্ছেন শ্যামানন্দ পরিবারভুক্ত। আচার্য শ্যামানন্দ জীব গোস্বামীর আনুগত্য স্বীকার করায় এবং জীব একান্ত রূপানুগ বিধায় বলদেব রূপানুগ বৈষ্ণব, বলদেব প্রভুকে রূপানুগ বৈষ্ণব। রূপানুগ কাকে বলে? সাধারণভাবে একটা বলি, যারা রূপ গোস্বামী ভক্তির স্বামী সিন্ধু উজ্জ্বল নীলমণি ইত্যাদি পাঠ করে দিয়ে তার গুরুর নিকটে এই সমস্তগুলি শিক্ষা লাভ করে দিয়ে ভক্তির স্বামী সিন্ধুর অনুসারেতে কোনো পাঁচটি রসের মধ্যে কোনো একটি রসকে অবলম্বন করে দিয়ে তার প্রতি লুব্ধ হয়ে গিয়ে লোভ উৎপন্ন হয়ে গেলে তার বিচারধারাকে অবলম্বন করে ভজন করবেন তারা সকলই হচ্ছেন রাগানুগা ভজন, রাগানুগা। আর যারা কেবলমাত্র রূপ গোস্বামীর নিজের অন্তর্হিত তাহার যে কি ছিল ভাব মহাপ্রভুর প্রতি এবং রাধাকৃষ্ণের মধ্যে কীরকমভাবে ভজন করেছিলেন এই বিশেষ বৈশিষ্ট্য প্রতি তারা লুব্ধ হয়ে লোভ প্রাপ্ত হয়ে আর তারা ওই রকম ভজনকে অবলম্বন করবেন তারা হচ্ছেন একমাত্র রূপানুগ। অতএব এইখানে বলছেন যে বলদেব রূপানুগ অনেক বৃন্দাবনের বহু লোক সজিয়া ইত্যাদি তারা এই সবগুলি বিচার মানে না, এমনটা কি ছিল রূপ গোস্বামী এবং জীব গোস্বামী ভেদ সৃষ্টি করে সব আর জীব গোস্বামীকে রূপানুগ থেকে বাদ দিতে চায়, এ বলদেব প্রভুকে আমাদের পরম্পরাতে নিতে চায় না, এই জন্য কঠোর ভাবতে এই গুরু মহারাজ এই সবগুলি বিচারগুলি লিখেছেন যাতে আমরা বিচার ফলো করে দিয়ে বেশ সুন্দরভাবেতে আমরা চলতে পারি, তাহলে ভজন সুষ্ঠুভাবেতে হবে। যারা বলদেবকে রূপানুগ মনে না করিয়া শ্যামানন্দ পরিবার ভুক্ত বলিয়া উন্নত উজ্জ্বল রসের পরমোচ্চতম সেবা ভাগের অধিকারী নহেন বলিয়া মনে করেন তাহারা প্রকৃতি ভ্রান্ত এবং অপরাধী। যারা এই বিচারকে মানে না তারা ভ্রান্ত এবং অপরাধী। এই জন্য আমরা এই সবগুলি বিচারগুলি জেনে এই সুষ্ঠু ভাবতে অনুগমন করব। বলদেব বিদ্যাভূষণ রাধা দামোদর দাসের নিকটে পাঞ্চরাত্রিক দীক্ষায় দীক্ষিত হইলেও বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের নিকট ভাগবত আদি শাস্ত্রের শিক্ষা লাভ করিয়াছিলেন, যদিও তিনি দীক্ষিত ছিলেন রাধা দামোদরের নিকটে, কিন্তু তিনি শেষেতে বৃন্দাবনে যান এবং বৃন্দাবনেতে যেয়ে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তখন তিনি এই ক্ষেত্রমণ্ডল গৌরমণ্ডল এবং ব্রজমণ্ডলে একছত্র তিনি বৈষ্ণব সম্রাট ছিলেন, বিশেষ করে রূপানুগ বৈষ্ণব। যদি তিনি সেই সময় আসতেন না, তাহলে রূপানুগ বিচারধারা প্রায় লুপ্ত হয়ে যেত। পাঞ্চরাত্রিক তিনি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর নিকটেতে শ্রীমদ্ ভাগবত ইত্যাদি ভক্তের স্বামী সিন্ধু উজ্জ্বলিন ইত্যাদি গ্রন্থ সবগুলি অধ্যয়ন করেছিলেন। পাঞ্চরাত্রিক পারম্পর্য ব্যতীত ভাগবত পারম্পর্যের শ্রেষ্ঠত্ব আছে কি? পাঞ্চরাত্রিক পরম্পরাতে যে আমরা দীক্ষা লাভ করি, উপনয়ন ইত্যাদি লাভ করি, কি আমরা দীক্ষার মন্ত্র ইত্যাদি লাভ করি, তার অপেক্ষা ভাগবত পারম্পর্যের শ্রেষ্ঠত্ব আছে। পাঞ্চরাত্রিক পরম্পরাতে যে গুরু প্রণালী আছে, তার মধ্যেতে পতন ইত্যাদি হওয়ার আশঙ্কা আছে, তার মধ্যে রূপানুগত ধারার যে বিচারগুলি নাইও থাকতে পারে, এই জন্য পাঞ্চরাত্রিক বিধানের অনুসারে জাপ দীক্ষা ইত্যাদি লাভ হয়। সেটি আবার দুই রকমের, একটা বিদ্যৎ রূঢ়ি আর একটা হচ্ছে অবিদ্যৎ রূঢ়ি। বিদ্যৎ রূঢ়ি হচ্ছে রূপানুগ বিচারধারা, আর অবিদ্যৎ রূঢ়ি মানে কি? উপর থেকে হরিনাম দীক্ষা হয়ে গেল, মন্ত্র জাপ করে দিয়া হলো, দিয়ে দিয়া হলো, অথবা যজ্ঞ ইত্যাদি করে দিয়া হলে বস মনে করে যে আমি দীক্ষিত হয়ে গেল, এটা হচ্ছে সাধারণ। এদের পতন হতে পারে ভক্তি রাজ্য থেকে, কিন্তু ভাগবত পরম্পরা সবগুলি হচ্ছে সিদ্ধ মহাত্মা, তারা রূপানুগর যে বিচারধারা, রূপ গোস্বামী বিচারধারা, স্বরূপ দামোদর রায় রামানন্দের বিচারধারা তারা নিয়ে তারা ভজন করে। এই জন্য বলছেন পাঞ্চরাত্রিক পারম্পর্য ব্যতীত ভাগবত পারম্পর্যের শ্রেষ্ঠত্ব আছে। কেন তাই তিনি বলছেন? ভাগবত পরম্পরা পারম্পর্য ভজন নিষ্ঠার তারতম্যের উপরে প্রতিষ্ঠিত। কি ভাগবত পরম্পরা যে বিচার ভজন নিষ্ঠার তারতম্যের উপরে প্রতিষ্ঠিত। ভজন রাজ্যের তারতম্য কি? কি তারতম্য? যারা এটা ভালোভাবে বুঝতে পারেন নাই, আর কেউ রূপ গোস্বামীর মতন বুঝে দিয়ে তাহার মনোভীষ্ট পূরণ করেছেন, হরিদাস ঠাকুর মহাপ্রভুর অভীষ্ট পূরণ করেছেন, এটা ঠিক, কিন্তু তিনি এই ভজনের নিষ্ঠার যে তারতম্য, হরিনাম 3 লাখ করেছেন, সব কিছু ঠিক আছে, তাকে নামাচার্য বলেছেন, কিন্তু রূপ গোস্বামীর সঙ্গে তুলনামূলক ভাবতে বিচার যখন ভজন রাজ্যের তারতম্য মূলক করা হবে, তখন রূপ গোস্বামীকে বলা হবে কি? শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতং জৈন ভূতলে। হরিদাস ঠাকুরকে বলা হতে পারে, সেখানেতে ভজন রাজ্যেতে ভজনের যে তারতম্য রূপ গোস্বামী বহু উন্নত। এই জন্য ভাগবত পরম্পরা ভজন নিষ্ঠার তারতম্যের উপরে প্রতিষ্ঠিত। ভাগবত পরম্পর্যে পাঞ্চরাত্রিক পরম্পর্য অনিশ্চুত থাকে বলিয়া ভাগবত পরম্পরাই মাধুর্য এবং শ্রেষ্ঠত্ব। ভাগবত পরম্পরার মধ্যে পাঞ্চরাত্রিক দীক্ষা ইত্যাদি যে প্রণালী আছে সেটি অনুসূত। অনুসূত মানে কি? ওর অন্তর্গত ভুক্ত আছেই, ওটাও তো থাকবেই তো, কিন্তু গুরু পরম্পরাতে যে এরকম যে আছে তার মধ্যে ভাগবত পরম্পরা নাইও থাকতে পারে, নাইও থাকতে পারে, কিন্তু ভাগবত পরম্পরার মধ্যে যে ওর অন্তর্ভুক্ত আছে তার মধ্যে ওটা থাকবেই। যদি ওই রকম ভজন নিষ্ঠা যেরকম হতে স্বর্গোস্বামীগণ যে ভজন প্রণালী ইত্যাদি যে শিক্ষা দিয়েছেন, রাধা কুণ্ঠটে কলিন্দ তনয়া তীরে চ বংশী বটে প্রেমোন্মাদ বসাত শেষ দশাগ্রস্তৌ প্রমত্তৌ সদা গায়ন্তৌ চ কদা হরে গুণম ভাবা বিভূতৌ মুদা বন্দে রূপ সনাতনৌ রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ হে রাধে ব্রজদেবী কে চ ললিতে ইত্যাদি এসব। অতএব ভাগবত পরম্পর্যে পাঞ্চরাত্রিক পরম্পর্য অনিশ্চুত থাকে বলিয়া ভাগবত পরম্পরায় মাধুর্য এবং শ্রেষ্ঠত্ব। ইহাতে কালগত ব্যবধান থাকে না, ইহাতে কালগত কোনো ব্যবধান থাকে না, মানে কি মধ্বাচার্য ব্যাসদেবের নিকটেতে দীক্ষা নিতে পারেন ভাগবত পরম্পরাতে, কিন্তু গুরু পরম্পরাতে এই পরম্পরাতে হবে না। শিল ভক্তি বিনোদ ঠাকুর শিল জগন্নাথ বাবাজি মহারাজকে গুরু রূপেতে বরণ করেছেন ভাগবত পরম্পরা, অতএব তার মধ্যে বুঝে রাখতে হবে যে সে যদিও তুমি কি গোস্বামীর নিকটে থেকে বিপিন বিহারী গোস্বামীর নিকটেতে নিয়েছিলেন, তথাপি তার ভজন প্রণালী যাও কিছু যা কিছু শিক্ষা শিল জগন্নাথ বাবাজি মহারাজের মাধ্যমে এসেছে। ইহাতে কালগত কোনো ব্যবধান থাকে না, শুদ্ধ ভক্তির বিচারেতে পাঁচনা রাত্রিক এবং ভাগবত পরম্পরা ভাগবত সম্প্রদায় উভয় মতেই একার্থ প্রতিপাদক। দুটার বিচারে কি কার পঞ্চরাত্রি কি আর ভাগবত পরম্পরা কি শ্রী চৈতন্য মহাপ্রভু মনোভীষ্ট, কিন্তু পঞ্চরাত্রির মধ্যে কোনো গোলমাল হতে পারে, ভাগবত পরম্পরার মধ্যে সবগুলি সিদ্ধ মহাত্মা। চৈতন্য চৈতামৃত বলেন পঞ্চরাত্রে ভাগবতে এই লক্ষণ কয়, পঞ্চরাত্রে এবং ভাগবত, একটা ভাগবত পরম্পরা আর একটা পঞ্চরাত্রি, পঞ্চরাত্রি মানে নাদ পঞ্চরাত্রি ইত্যাদি আমাদের যে দীক্ষা বিধান ইত্যাদি অনুসারে তেজি করা হয়। এটা হতে পারে যে পঞ্চরাত্রিক ভাবতে তাহার দীক্ষা ইত্যাদি কেউ নাইও দিতে পারে, তার যজ্ঞ সংস্কার ইত্যাদি নাইও করতে পারে, কিন্তু ভাগবত পরম্পরাতে তাহাকে তিনি গুরু স্বীকার করতে পারে, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গুরু হতে পারে, যার ভজন প্রণালী দ্বারা ভজন করে দিয়ে উন্নত রাজ্যেতে উপনীত হতে পারে, তিনি হচ্ছেন ওই ভাগবত পরম্পরার গুরু। প্রাকৃত সহজিয়া সম্প্রদায়ের যে রূপ গোস্বামীর অনুগত জন পরিচয় দিয়া আচার্য শ্রী জীবের চরণেতে অপরাধ সঞ্চয় করেন, অধুনাতন জাতি গোস্বামী কুলের উচ্ছিষ্ট ভোজী কতিপয় সহজিয়া কর্তা ভাজা কিশোরী ভাজা ভজন খাজা সম্প্রদায় চক্রবর্তী ঠাকুরের অনুগত অভিমানে ভাষ্যকার বলদেব ইত্যাভূষণের প্রতি নানা প্রকার অবজ্ঞাসূচক বাক্য প্রয়োগ করিয়া অত্যন্ত ঘৃণী নরকগামী হইয়া থাকে। তিনি সুন্দরানন্দ বিদ্যাভূষণ, তারপরে এখানে অনন্ত বাসুদেব আর হরিদাস দাস ইত্যাদি সব লোকে লক্ষ্য করেছে, এরা ত্রিশূল হচ্ছে অচিন্ত ভেদাভেদ প্রবন্ধেতে গুরু মহারাজ এইসবগুলি বিশেষ করে এইসবগুলি জানিয়েছেন। তা তারা বলদেব বিদ্যাভূষণকে মহাপ্রভু সম্প্রদায়তে রাখে না, তারা বাদ দিতে চায়। শিল ভক্তি বিনোদ ঠাকুর তাহাদেরকে বলেছেন এরা হচ্ছে কলির গুপ্তচর। তা আজকে আমরা গুরুপাদ পদ্মের আবির্ভাব তিথি, আমরা সকলেই উপস্থিত আছি এখানে, তো শিষ্য প্রশিষ্য তাহার, আমরাও এইসবগুলি বিচার কর ধারণ করে গুরুপাদ পদ্মের এই মনোভীষ্ট অত্যন্ত উৎসাহের সঙ্গে আমরা গ্রহণ করব এবং প্রচারও করব। কতগুলি মাঝে মাঝে গোলমাল হয়, যেরকম প্রভুপাদের পরে কিছু বিশৃঙ্খলা উপস্থিত হয়েছিল ওই সময়তে আচার্যের এই আচার্যত্ব, তিনি ওই সময়তে দণ্ডামান হয়ে আমাদের গৌড়ীয় সম্প্রদায়কে তিনি গুরু মহারাজ রাস্তা দেখিয়েছেন। ওই সময় তিনি যদি না থাকতেন তাহলে এই প্রচারধারা যে বর্তমানে আমাদের যে আছে এটা নষ্ট হয়ে যেত। এই জন্য আমরাও সেইরকম ভিন্ন ভিন্ন জায়গাতে না থাকতে পারি, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু ঐক্যতান হয়ে গুরুনিষ্ঠ হয়ে আমরা উৎসাহের সঙ্গেতে তাহার এই কথাগুলিকে প্রচার করব এবং তাহার মনোভীষ্ট পূরণ করবার জন্য চেষ্টা করব। গৃহস্থ ভক্তরাও তারা তাহার এই উপদেশগুলিকে যথাযথভাবে জেনে ওই রকমের ভজন করবার তারা চেষ্টা করবে। আজকে যদি আমরা এই সবগুলি ভাব নিয়ে তার হৃদয়তে তাহার শ্রীচরণেতে আমরা যদি হৃদয়ের ভাবের পুষ্পাঞ্জলি দিতে পারি তাহলে আমার মনে হয় যে সেই হচ্ছে তাহার প্রকৃষ্ট পুষ্পাঞ্জলি, কেবলমাত্র পুষ্প না, পুষ্প হচ্ছে একটা দেখাইবার মতন কি প্রতীক, যেরকম পুষ্প অত্যন্ত কোমল স্নিগ্ধ সুগন্ধি ওই রকম হবে আমাদের হৃদয়কে ওই রকমের স্নিগ্ধ সুগন্ধি মধুর এইসবই করতে তাহার পাদ পদ্মতে অর্পণ করব। কালকে আমি যেরকম বলেছিলাম যে কৃষ্ণার্থে অখিল চেষ্টা পরায়ণ এবং কৃষ্ণার্থে অখিল ভোগ ত্যাগ এইটি তো হওয়া চাই আমাদের নিশ্চিত, যদি হয় তাহলে আর কোনো সমস্যা থাকে না। যদি এইরকম হয় যদি কেউ শিষ্য করতে পারে তাহলে প্রকৃত পক্ষে তার কোনো রকম অভাব হবে না, গুরুদেব তাহার মধ্যে শক্তি সঞ্চারিত করবেন, মহাপ্রভু রাধা কৃষ্ণ সকলি নিত্যানন্দ প্রভু তাহার উপর প্রচুর দয়া করবেন, তার কোনো রকমের অসুবিধা হতে পারে না। যেরকম হয় গুরু মহারাজ যখন মঠে আসেন 1916 প্রথমবার পরিক্রমাতে আসেন সৌজ পিসিমা ইত্যাদির সঙ্গেতে, ওই সময়তে প্রভুপাদ তাহার হরিনাম হরিনামের পরে দীক্ষা পরে হরিনামের পরে তাকে গৌরকিশোর দাস বাবাজী মহারাজের শ্রীচরণ কমল তাকে দর্শন করতে তাকে বলেন নির্দেশ দেন। তখন শ্রীল গুরু মহারাজ সরোজ পিসিমা আর বেলঘরিয়ার একটা দিদি ছিলেন কি না প্রিয়তমা দিদি আর নেমি মহারাজ পূজ্যপাদ তাহার গোবিন্দ কি নাম ছিল গৌর গোবিন্দ বিদ্যাভূষণ বিদ্বান লোক সুন্দর সুকান্ত লোক, তারা এই গৌরকিশোর দাস বাবাজী মহারাজকে এখানে দর্শন করতে আসেন। তখন তিনি পায়খানাতে ভজন করতেন, সব বিষয় লোক তাকে দিয়ে বিব্রত করত, ওই পায়খানাতে তিনি ভজন করতেন, খুলতেন না দরজা, এমনকি কমিশনার আসেন পুলিশ সুপারিনটেনডেন্ট আসেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসেন বলে যে বাবাজী মহারাজ আপনি এখান থেকে বেরিয়ে আসুন, আপনার জন্য ভজন কুটি আমরা ভালো করে নির্মাণ করে দিচ্ছি, ওখানে থেকে ভজন করুন। তিনি বললেন যে আমি অসুস্থ আমি নড়তে পারছি না, তারা ঘন্টা পর ঘন্টা আর ওখানে থেকে তারপরে চলে যায় দরজা খুললেন না। আর তারপরে গুরু মহারাজ এদের সঙ্গে এসে ওই পায়খানার দরজাতে এসে বললেন যে বাবাজী মহারাজ আপনার দর্শন করতে আমরা এসেছি, আমি অসুস্থ আমি নড়তে পারছি না। তাই এরা বলল যে সে আমরা শ্রী সরস্বতী ঠাকুরের নিকটেতে তাহার আশ্রিত আমরা আপনার দর্শনের জন্য এসেছি, তিনি আদেশ দিয়েছেন এই জন্য এসে। ও সরস্বতী ঠাকুরের কাছ থেকে আস, আচ্ছা আচ্ছা আচ্ছা, বর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে তারা তাহাকে প্রণাম ইত্যাদি করেন। গুরু মহারাজের কথা শুনে তিনি অত্যন্ত প্রসন্ন হলেন, বলিয়া তোমার জীবনের সারা যাবতীয় বিপত্তি আমি সর্বকালের জন্য আমি গ্রহণ করলাম, তুমি নির্ভীকভাবেতে একান্তিক যে সত্য তাহার তুমি প্রচার করো, তোমার যত অসুবিধা হবে আমি সমস্তগুলি গ্রহণ করলাম। এরকম কেউ বলতে পারে বলো তো, এরকম কে বলবে? যাদের সেইরকম হতে সামর্থ্য আছে তারা বলতে পারে। আর সত্যি সত্যি গুরু মহারাজের প্রতি কত রকমের বিপত্তি, এই সত্য কথা প্রচার করতে গেলে যেরকম প্রভুপাদকে এইখানেতে আমাদের পোড়ামাতালাতে প্রভুপাদকে মারবার জন্য সম্পূর্ণরূপে ষড়যন্ত্র করা হয়েছিল এখানকার সহজিয়া ইত্যাদি, একবারেতে তারা মেরেই ফেলবে। পরিক্রমা হচ্ছিল যেরকম আমাদের পরিক্রমা নদীর পরিক্রমা, হাজারো হাজারো লোক ঠাকুর হাতির উপরেতে আর সব সন্ন্যাসী ইত্যাদি নিয়ে তাহার পরিক্রমা হচ্ছে পোড়ামাতালা এসে তারা চারুদিকে আক্রমণ করে, বোটল সোডা বোটল আর তারপরে পাথর এমনকি গরম জল একবার চারিদিকে দিতে আরম্ভ, সব ছত্রভঙ্গ হয়ে গেল, যে যেখানে প্রাণ নিয়ে পালিয়েছে তার সঙ্গে একজন মাত্র থাকলো, কে থাকলো? বিনোদ বিহারী ব্রহ্মচারী। তিনি ঝট করে তাকে নিয়ে একটা কোনো ভক্ত ঘরেতে নিয়ে যে ঢুকিয়ে দিয়ে আর প্রভুপাদের নিজে এই সাদা কাপড় তাকে পরিয়ে দিলেন আর তাহার যাবতীয় লাল কাপড় দণ্ড ইত্যাদি সবগুলি তাকে দিয়ে দিলেন। আমার তো মনে হয় যে ওই সময়তে প্রভুপাদ যে পূর্বে যে বলেছিলেন যে সন্ন্যাস দিব, ওই সময়তে তার সন্ন্যাস হয়ে গেল, যাকে সন্ন্যাস নিজে সাক্ষাৎ তার ড্রেস ফ্রেস যাবতীয় আর দণ্ড ইত্যাদি দিয়ে তাকে সন্ন্যাস আর বাকি থাকলো, অতএব তার সন্ন্যাসও ওই সময় হয়েছে। তারপরে তাকে কোনো রকমে মায়াপুরে পাঠিয়ে দিয়ে আর তারপরে নিজে কী করলেন, তার ওই ড্রেস পরে কোনো রকম হতে ফের আবার পরবর্তীকালেতে তিনি ওখানে পৌঁছে। ওই সময়তে আরও বহু লোক সব ছিল তো, কিন্তু তাহার জন্য প্রাণ হাতের উপরেতে নিয়ে মরবার কোনো চিন্তা না করে দিয়ে এরকম যে করতে পারে সেই হচ্ছে প্রকৃত শিষ্য। ওই রকম হতে আমি কোন বিষয় বলতে যাচ্ছিলাম পারিনি, হ্যাঁ, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, এইসব একান্ত নিষ্ঠা তারা মহাপুরুষরা জানতে পারে, এই জন্যই একান্ত ভাবতে জেনে দিয়ে তাকে বলে তোমার জীবনে যাওতি সমস্ত আপদ বিপদ আমি গ্রহণ করো, তুমি সত্যের তুমি নির্ভীক ভাবতে তুমি প্রচার। গুরু মহারাজ সঙ্গে আমরা আসামে গিয়েছিলাম, মহারাজ পূজ্যপাদ ইনি বামুন মহারাজ ইত্যাদি ছিলেন, সেখানে মালিগাঁও নাকি গাঁওতে ওই সনাতন ধর্মে কথা বলতে গিয়ে মাছ মাছের এইসবগুলি কথা, যারা মাছ টাছ খায় তাদের মুখ হচ্ছে নালি পায়খানার, আর ওইসবগুলি বোলাতে ওখানকার 10,000-15,000 লোক বসেছিল বিরোধী শঙ্করদেবের উপাসক সব, কৃষ্ণের রূপ মানে না শক্তি মানে না শঙ্করদেব, আর সেখানে তো একবারে 1,000 লোক ওদের, মানে কমসে কম তো 15,000 লোক, আর আমাদের ছিল কম, আমাদের হয়তো 1,000 হতে পারে, আর তার মধ্যে তো একবারে সিংহের মতন বিক্রমে তিনি ভাষণ দিতে লাগলেন, সব একেবারেতে উথল পুথল হয়ে গেল, আর সেখানে পাথর চলতে লাগলো। ওরা বলে যে আমরা চৈতন্য মহাপ্রভুকে ভগবান মানি না, কোন শাস্ত্রের প্রমাণ আছে বেদ উপনিষদে সব? তখন গুরু মহারাজ বামন মহারাজ নোটবুকেতে এইসবগুলি লিখেছিলেন প্রায় 40 না 45টি। তখন গুরু মহারাজ ইনাকে বললেন, ত্রিবিক্রম মহারাজ উঠে আর ওই সিংহ বিক্রমেতে তিনি ওইসবগুলি পাঠ করতে লাগলেন। সে বামন মহারাজ কেন পাঠ করলেন না, উনি তো সবসময় লাজালু লোক, তিনি বলতেন, তারপরে উনি ইনাকে জোর করে দিয়ে, আর তারপরে এই সবগুলি বিচার শুনে তারা একেবারে স্তম্ভিত হয়ে যায়, তারা বলছে আমরা মানি না, মানি না গুরু মহারাজ, তোমাদের পাথর আর এইসব ইঁট পাটকেলে আর প্রাণের ভয় করি না আমি ওই সব হাতে। সে তারপরেতে এরাও সবগুলি ধারা উঠে এলো যে সে যদি তোমরা চাও তো তোমরা আমরাও একতলাকে আমরা ছাড়বো না, তারপরে সবার শান্ত হলো, তারপরে আমরা এই মেদিনীপুরেতে তার সঙ্গে আমরা সবগুলি প্রচারে গিয়েছিলাম, আমরা প্রায় 25-30 জন সঙ্গে কম যেতাম না, যত সন্ন্যাসী ব্রহ্মচারী সব যেতাম তার সঙ্গেতে, তখন তোমরা বোধ হয় আসন নেই। ওইখানেতে গেমখালিতে সতী মহারাজের শিষ্যের ওখানেতে, ওখানে হাই স্কুলেতে বিরাট একটা হলো, প্রায় 20,000 মতন লোক, আর সেখানে হচ্ছে রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ স্বামীর এইসবগুলি তারা ফলো করে, যত মত তত পথ, আর জীব শিব ওই মহারাজের এইসবগুলি খণ্ডনের বিষয়। ওইখানে তে সিংহ বিক্রমেতে উঠে ভাষণ দিতে লাগলেন, যখন সব লোক থরি কম্পমান, ওখানকার যত মাস্টার ইত্যাদি ছিল প্রধান অধ্যাপক আর গ্রামের লোক সব রামকৃষ্ণ মিশনের ফলোয়ার, তারা প্রতিবাদ করতে আরম্ভ করলো, মহারাজ আমার এর সুবিচার চাই, আপনি একতরফা বলছেন, আমরাও চাই যে সে সভা বসুক আর তার মধ্যে বিচার হোক শাস্ত্রার্থ হোক। গুরু মহারাজ বললেন যে সে আমি তোমাদেরকে ভালো করে বলে দিছি, তোমরা ডেকে নিয়ে আসো, আমি যাওয়া তার আতাতে তাহাদেরকে খরচা আমি দিব, ডেকে নিয়ে আসো, তারা আমার নাম শুনে তারা আসবে না এখানে, তাদের সাত পুরুষ এখানে আসবে না বিচার করতে, তারা বললো যে আমরা নিয়ে আসবো, আচ্ছা তা নিয়ে আসো, গেল কেউ আসলো না ভয়তে। গুরু মহারাজ তাদের এক একটি মত তাদের যে পোস্ট অফিসে তে চিঠি দিয়ে দিলে সব এক জায়গাতে যাবে, তা নয় যদি একটি অ্যাড্রেস থাকে তাহলে যাবে, আকাশেতে সব চড়ে গেলে উপরেতে বিমানেতে সব বরাবর দেখা যায়, মূর্খরা বলে এটা তো চোখের অপাটুতা, অনেক দূরে গেলে কি পাহাড় পর্বত আর নদী আর ঘাস সব কি বরাবর হয়ে যায়, এটা তো দেখতে পারে না, এই জন্য বলে তারা মূর্খ বলে এইরকম হতে, যত পথ তত মত, তাহলে দিল্লিতে কোনো গাড়িতে চড়লে কে যদি আসাম পাঞ্জাবে যায় আসামে যায় সব কি কলকাতা আসবে, টিকিট এক জায়গার হওয়া চাই, ওই রকম হয় একান্তিক ভারতে ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যায়, সব মত এক নয়। পূজ্যপাদ বিক্রম মহারাজ তার এইসবগুলি বিষয়ে খুব খণ্ডনে তো পটু, গীতা ইত্যাদি তো বহু প্রমাণ আছে, শ্লোক আছে, যে সব দেবতার ভজন করলে ভগবানকে পাওয়া যাবে না, ওই দেবতাকেই পাবে। জানতি দেব ব্রতা দেবান পিতি জানতি পিতি ব্রতা ইত্যাদি, সব দেবতার পূজা করলে ভগবানকে পাওয়া যাবে না। কেউ একটা দরিদ্র নারায়ণকে তারা দরিদ্র নারায়ণ নারায়ণকে আবার দরিদ্র বলে বেঠারা, নারায়ণ কি দরিদ্র হয় যাহার কর লক্ষ্মী সবসময় সেবা করছেন। অতএব ভগবানের উপাসনা করলে ভগবানকে পেলে আবার সেখান থেকে পরিবর্তন করে জগতে আসতে হয় না। তে তং ভুক্তা সর্বলোকম বিশালম ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি এমম ত্রৈ ধর্মানুপ্রপন্না গতাগতম কাম কামালভন্তে। আর ওরা ভগবানকে পেয়ে আবার যদগত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমমম সবগুলিকে একাকার খিচড়ি যেনে এইসবগুলি মতকে তিনি খণ্ডন বিখণ্ড করেছিলেন। কোথাও সহজিয়াবাদকে কোথাও মায়াবাদকে এরকম প্রবল বিক্রমেতে তিনি খণ্ডন বিখণ্ডন তিনি করেছিলেন, আবার রূপানুগ ধারাকে প্রচলন করেছেন তার লেখ মাধ্যমেতে অধিকারী অনুসারেতে। আমরা সময় অনুসারেতে এই সব বিষয়গুলি আলোচনা করব। এখন আমাদের পূজ্য পাত্র বিকমার হয় দুটি কথা বললে, আর তারপরে আমরা ওখানে অর্চন ইত্যাদি আর পুষ্পাঞ্জলি দান করব।
পতিতানাং পাবনেভ্যঃ নমঃ কৃষ্ণায় কৃষ্ণচৈতন্যায় গৌরত্বে। পূজ্যপাদ মহারাজ তাঁর আচার্যচিত ভাষণে আপনাদের কাছে সমস্ত কথাই নিবেদন করেছেন, এরপরে কিছু বক্তব্য আমার নাই। তথাপি তাঁর আদেশ লঙ্ঘন করার সাধ্য আমার নাই, তজ্জন্যই সামান্য কিছু বলতে গিয়ে নিজের অধিকার অনুসারে বলাটাই আমি সঙ্গত বলে মনে করি। আমি পতিত দীনহীন, আমি অপরাধী। শাস্ত্র সিদ্ধান্ত এবং সর্ববিষয়ে আমি অপটু। সুতরাং শেষে অধিকারে যা নিষ্ঠা সাগুণ পরিকীর্তিত, আমি সম্প্রদায়ের সমস্ত বিচারধারা এবং ভজন রাজ্যের বিচারধারায় সম্পূর্ণ অনভিজ্ঞ। আমি সেটি অনধিকারী বলে সে বিষয়ে প্রবেশের চেষ্টাও আমি করি না। আমি এটা ভবিষ্যৎ জন্মের জন্য গচ্ছিত রেখেছি বলেই আমার বিশ্বাস। সুতরাং এসব বিষয়ে আমি কোনো মন্তব্য করতে প্রস্তুত নই। আমি অনর্থগ্রস্ত জীব, যাতে আমার অনর্থ নিবৃত্তি হয় সেইটি আমি আজ আমার গুরুপাদ পদ্মের কাছে প্রার্থনা জানাই। একটা কথা আমাকে একটু বলতে লোভ হচ্ছে। চুচড়ায় এক হরিসভায় মহারাজের বক্তৃতার কালে তিনি বলেছিলেন, রামকৃষ্ণ দেবকে যারা ভগবান বলবে তারা নরকে যাবে। এই প্রকার সাহসী ব্যক্তি আজকালকার দিনে কোথাও আছে বলে আমার মনে হয় না। আর অনন্ত গুণরাশির এই একটি গুণ বলেই আমি সমাপ্ত করলাম। মহাদেব মহামন্ত্রের কথা।